ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে এই প্রথম ব্যয়বহুল মাদকদ্রব্য কোকেন চোরাচালানের ঘটনা ধরা পড়েছে। অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য জাতিসংঘ বিশেষজ্ঞদের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বিমানে ভ্রমণের সময় মালপত্রের জন্য বাড়তি ভাড়া চাপানোর প্রস্তাব খারিজ করে দিল সরকার।
তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভিয়েনায় ইরানের পারমাণবিক অস্ত্র বিষয়ে আলোচনায় সকল পক্ষই বলেছে তারা 30 জুন চূড়ান্ত সময়সীমার পরেও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। রবিবার ওই কর্মকর্তা মন্তব্য করেন যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের প্রধান আলোচকবৃন্দ এবং ভিয়েনায় আলোচনায় সংশ্লিষ্ট বিশ্ব শক্তিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চলছিলেন। কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র কিছু মনে করেনি যখন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ অল্প সময়ের জন্য পরামর্শের জন্য তেহরান ফিরে যান। রবিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বলেছে তারা গ্রিক ব্যাংকগুলোকে জরুরি ঋণদানের পথ উন্মুক্ত রাখছে, যদিও গ্রিক গ্রাহকরা তাদের মজুদ অর্থ তোলার জন্য স্বয়ংক্রিয় টেলার মেশিনের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় ব্যাংকের ওই সিদ্ধান্তের ফলে তাদের আরও অর্থ দেওয়া হচ্ছে না, কিন্তু অ্যাথেন্সের জন্য একটা অর্থনৈতিক পথ উন্মুক্ত থাকল। এর আগে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সরকার আন্তর্জাতিক অর্থ সহায়তার প্রস্তাবের ওপর যে গণভোটের আবেদন জানিয়েছিলেন, রবিবার গ্রিক সংসদ তা অনুমোদন করে। আন্তর্জাতিক অর্থ সহায়তার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। 5 জুলাই গ্রিসের নাগরিকরা গণভোটে ভোট দেবে। মিস্টার সিপ্রিয়াস বলেন, জনগণ কোনো ভীতি বা চাপ ছাড়া সিদ্ধান্ত নিতে হবে। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস রবিবার সতর্ক করে দেন যে আসন্ন গণভোটে গ্রিক ভোটাররা যদি ঋণ পরিশোধের ব্যাপারে আন্তর্জাতিক অর্থ সহায়তার প্রস্তাব অনুমোদন না করেন, তাহলে গ্রিসকে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি আছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে আফগান সীমান্তের কাছে দেশের উত্তর পশ্চিমের উপজাতীয় এলাকায় বিমান হামলায় 23 জন চরমপন্থী নিহত হয়। রবিবার এক সামরিক বিবৃতিতে বলা হয়, খাইবার ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানের বিমান বাহিনী এক বিশাল অস্ত্র সরঞ্জাম ও গোলা বারুদ রাখার স্থাপনায় হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয় যে কয়েকজন বিদেশিও নিহত হয়। তারা ওই বিদেশিদের পরিচয় বা কাদের জন্য তারা লড়ছিল তা প্রকাশ করেনি। পাকিস্তানি তালেবান এবং তাদের উপদল লস্করে ইসলামের সদস্য চরমপন্থীদের শক্ত ঘাঁটি বলে খাইবার এলাকা দীর্ঘদিন ধরে পরিচিত। প্রত্যন্ত ওই এলাকায় সাংবাদিকদের যেতে দেওয়া হয় না, তাই স্বতন্ত্র সূত্রে সেনাবাহিনীর দাবি যাচাই করা যায়নি। বাংলাদেশেই প্রথম ব্যয়বহুল মাদকদ্রব্য কোকেন চোরাচালানের ঘটনা ধরা পড়েছে। অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য জাতিসংঘ বিশেষজ্ঞদের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরু।
চট্টগ্রাম সমুদ্রবন্দরে জব্দকৃত ড্রাম থেকে তেল মিশ্রিত যে ব্যয়বহুল মাদকদ্রব্য কোকেন পাওয়া গেছে সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার জন্য জাতিসংঘ বিশেষজ্ঞদের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শুল্ক কর্তৃপক্ষ। কোকেনের ধরন এবং তেল মিশ্রিত কোকেনে এর মাত্রা কতটা তা পরীক্ষা নিরীক্ষার কোনো যন্ত্রপাতি বাংলাদেশে নেই, কর্মকর্তারা জানিয়েছেন। তবে বাংলাদেশের রাষ্ট্রীয় দুটো পরীক্ষাগারে পরীক্ষার পরে কোকেনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জাতিসংঘের সহায়তা চাওয়া সম্পর্কে ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তা হোসাইন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, কর্মকর্তারা জানান, আমদানি করা সূর্যমুখী তেলের মধ্যে কোকেন রয়েছে। বিদেশি একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ মাসের দ্বিতীয় সপ্তাহে বলিভিয়া থেকে আমদানিকৃত 106 গ্রাম তেল জব্দ করা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে কোকেনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রোববারে আদেশ দেয়। এখন আর মির্জা ফখরুলের কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
উভয় পক্ষে শুনানি করে তারপরে বেল দিয়েছেন, দুইটা গ্রাউন্ডে বেল দিয়েছেন। একটা হলো যে পুলিশ রিপোর্ট এখনো দাখিল করা হয় নাই, সেই জন্য পুলিশ রিপোর্ট পর্যন্ত,
গ্রেপ্তার করে পুলিশ। চলতি মাসে হাইকোর্টের নির্দেশে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। প্রয়োজনীয় কাগজপত্র আদালত থেকে না আসায় রোববার তিনি মুক্তি পাননি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে শ্রমিক স্বার্থ রক্ষায় চারটি নতুন বিধি প্রবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার, জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য চারটি নয়া বিধি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বদারু দত্তাত্রেয়। যে চারটি ক্ষেত্রে এই নয়া শ্রমবিধি প্রস্তাব আনবে কেন্দ্র, এর মধ্যে একটি হলো মজুরি সংক্রান্ত, দ্বিতীয়টি হলো শিল্প সংক্রান্ত, তৃতীয় বিধি হলো সামাজিক সুরক্ষা সংক্রান্ত ও চতুর্থটি নিরাপত্তা ও কাজের পরিবেশ সংক্রান্ত। এই বিধিগুলি কার্যকর হলে শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হবে। শ্রমিক ও কর্মসংস্থান নিয়ে বহু আইন রয়েছে। শ্রমিকদের কল্যাণ ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শ্রম মন্ত্রক এখন সেগুলিকে সরলীকরণ, বাস্তববাদী ও একত্রিত করতে চাইছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে বিমানযোগে ভ্রমণের সময় মালপত্রের জন্য যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপানোর প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারত সরকার। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতের অধিকাংশ বিমান সংস্থাই লোকসানে ডুবে রয়েছে। লোকসান কমাতে আরো ভাড়া বাড়াতে গেলে যাত্রী আরো কমে যাওয়ার আশঙ্কা। তাই ঘোরাপথে আয় বাড়ানোর জন্য কয়েকটি বেসরকারি বিমান সংস্থা সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, যাত্রীরা খালি হাতে বিমানে উঠলে যা ভাড়া দিতে হবে তাদের সঙ্গে যদি ব্যাগ থাকে তাহলে বাড়তি ভাড়া চাপানো হবে। এই আর্জির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, বিমান সংস্থাদের এই আর্জি সরকার অন্তত আপাতত খারিজ করে দিয়েছে। চলতি নিয়ম হলো যাত্রীরা বিনা খরচে 15 কিলোগ্রাম মাল নিয়ে যেতে পারবেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী এও ইঙ্গিত দিয়েছেন মালপত্রের জন্য বাড়তি ভাড়ার প্রস্তাব পরে মেনে নেওয়া হতেও পারে। তবে যাই করা হোক, সব বিমান সংস্থার জন্যই অভিন্ন একটা নিয়ম হবে। বিমান সংস্থারা অবশ্য বলছে লটবহর কমিয়ে যাত্রীরা যদি খালি হাতে বিমানে যাতায়াত করেন তাতে তো সকলেরই সুবিধে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় রবিবার প্রত্যক্ষদর্শীরা বলেছে সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়। নির্বাচনের আগের দিনগুলোতে সেখানে উত্তেজনা বাড়ছে। বুরুন্ডির বিরোধী দলগুলো বলেছে প্রেসিডেন্ট যে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রতিবাদে তারা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। বিরোধী গ্রুপগুলো বলছে তারা সোমবারের সংসদীয় নির্বাচন এবং 15 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করবে। তারা বলেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজার সমালোচকরা বলেছেন সংবিধানে যে 2 মেয়াদের পর প্রতিদ্বন্দ্বিতা করার উপর নিষেধাজ্ঞা আছে এবং যেসব চুক্তির অধীনে বুরুন্ডির গৃহযুদ্ধের অবসান হয়েছে তিনি তা লঙ্ঘন করছেন। বুরুন্ডির সাংবিধানিক আদালত বলেছে প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কারণ 2005 সালে তার প্রথম 5 বছরের মেয়াদে তিনি নির্বাচিত হন সংসদে ভোটারদের দ্বারা নয়। শনিবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপের উপকণ্ঠে এক ওয়াটার পার্কে অগ্নিকাণ্ডে 500 মানুষ আহত হয়। উৎসব চলাকালে প্রায় 1000 ছেলে মেয়ে যখন গান শুনছিল, নাচছিল, তখন মঞ্চ থেকে তাদের ওপর রঙিন পাউডার ছড়িয়ে দেওয়া হয় এবং তা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। মুসলমানদের পবিত্র রোজার মাস চলছে, এ উপলক্ষে ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতির আহ্বানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে ইফতার মাহফিল। প্রতিবারের মতো এবারও হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করা হয়েছিল। মেরিল্যান্ড রাজ্যের মন্টগোমেরি কাউন্টির মুসলমান সম্প্রদায় সম্প্রতি আয়োজন করেছিল এমনি এক ইফতার মাহফিলের, যাতে কংগ্রেসম্যান ক্রিস ভ্যান হলেন বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন সেলিম হোসেন।
হোয়াইট হাউসের বার্ষিক ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন।
Because of who they are or what they look like, who they love, how they worship. We stand united against these hateful acts.
তিনি বলেন, আমেরিকান হিসাবে আমাদের যেটি গুরুত্ব দেওয়া উচিত তা হচ্ছে কে কোত্থেকে এসেছে, দেখতে কেমন, কে কাকে পছন্দ করে, কে কার উপাসনা করে, এসবের ভিত্তিতে যারা মানুষকে টার্গেট করে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব। আর তার একদিন পর মন্টগোমেরি কাউন্টি মুসলমান সম্প্রদায়ের ইফতার অনুষ্ঠানে কংগ্রেসম্যান ক্রিস ভ্যান হলেন বললেন,
There have been many efforts by groups around the world to hijack Islam for their own political purposes. We see that when it comes to ISIL. We saw that when it comes to Al-Qaeda.
সারা বিশ্বে বহু মৌলবাদী এবং জঙ্গি সংগঠন ইসলামকে হাইজ্যাক করবার চেষ্টা করছে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে। ইসলামিক স্টেট ও আল-কায়েদা সহ সকল জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করে যুক্তরাষ্ট্রের জনগণ এবং বিশ্ববাসীর সুরক্ষা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অঙ্গীকার।
And the world don't see those groups as somehow trying to represent true Islam.
তিনি বললেন, মুসলমান সম্প্রদায় যুক্তরাষ্ট্রের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
We are a country that has become home to people from all over the world. We want to welcome people from all different backgrounds and all different religions.
ভ্যান হলেন বললেন, যুক্তরাষ্ট্র হচ্ছে এমন একটি দেশ যেখানে সারা বিশ্বের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে তাদের নিজস্ব দেশ হিসেবে বসতি গেড়েছেন। যুক্তরাষ্ট্রের দায়িত্ব এইসব নাগরিকদের সমান অধিকার, ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। বাংলাদেশ প্রসঙ্গে কংগ্রেসম্যান ক্রিস ভ্যান হলেন বললেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ।
We want to make sure that the people of Bangladesh have a good future. It's a country with huge potential. Lots of problems and lots of challenges, but also
তিনি বলছিলেন, নানা বাধা, বিপত্তি এবং সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটির মানুষের কল্যাণে সহায়তায় যুক্তরাষ্ট্র সর্বদাই বাংলাদেশের পাশে রয়েছে। মন্টগোমেরি কাউন্টি ইফতারে বিভিন্ন স্থান থেকে যোগ দেন ধর্ম, বর্ণ, জাতিভেদে কয়েকশো মানুষ। বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ছিল বাবা মার হাত ধরে আসা বেশ কয়েকজন শিশু। কেন এসেছে এমন প্রশ্নে তারা এভাবেই উত্তর দেন।
আমার এখানে অনেক ভালো লাগছে। আসসালামু
আলাইকুম। We come here every year for Ramadan.
Yeah, for the Muslim Foundation.
What is your name?
Zion Sheikh.
You fast every year?
I'm not fast on Friday.
Why you have come here today?
For the Muslim Foundation. Iftar.
Happy Ramadan.
মন্টগোমেরি কাউন্টি কর্তৃপক্ষ এবং মুসলিম কাউন্সিলের যৌথ উদ্যোগে কাউন্টি এক্সিকিউটিভ ভবন ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে কাউন্টি বোর্ড এবং মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, রমজানের এই ঐক্যের চেতনা মানুষের জীবনের সকল ক্ষেত্রে কাজে লাগানো উচিত। অনুষ্ঠানের এক ফাঁকে কাউন্টির নির্বাচিত কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাংলাদেশি বংশোদ্ভূত কমিশনার আনিস আহমেদ সকলকে ধন্যবাদ জানান এবং ইসলামের শান্তির বাণী সকলের ভেতরে ছড়িয়ে দেবার আহ্বান জানান।
প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় রমজানে। আমাদের উদ্দেশ্য যে এই দেশের সমস্ত ধর্মীয় লোকদের একসাথে করে আমাদের যে ইসলাম ধর্ম, যে শান্তির ধর্ম, এটা তাদেরকে জানানো এবং তারা এটা এখন তারা বুঝতে পেরেছে। এবং আজকের এই অনুষ্ঠানটার আরেকটি বৈশিষ্ট্য যে আমরা একত্রতা ঘোষণা করেছি যে চার্লসটনের যে যারা ভিকটিম হয়েছে তাদের সাথে, এটা আপনারা জানেন যে এটা তাদের মতো তাদের সাথে আমরাও সমবেত।
ইফতার শুরু হয় আজানের মধ্য দিয়ে। সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে সৃষ্টিকর্তার প্রতি গভীর আনুগত্যের সিয়াম সাধনা পরম করুণাময় গ্রহণ করবেন এই কামনা করে মাহফিলে আসা সকলেই ইফতার শেষ করেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন। উপস্থাপন করছেন আঙ্গুন নাহার মন্টি।
২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক সম্প্রদায়কে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় দিনটিকে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশে প্রকৃত মাদকাসক্তের সংখ্যা নিয়ে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা প্রায় অর্ধকোটি। এর মধ্যে 80% বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ 40 লাখই তরুণ। এই বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্তার বিকাশ নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক বিরোধী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলো র্যালি, সভা, সেমিনার সহ সারাদেশে নানা কর্মসূচি পালন করেছে। মাদক প্রতিরোধে সরকারের কার্যক্রম প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যুগ্ম সচিব নাজমুল আহসান মজুমদার বলেন,
মাদক নিয়ন্ত্রণ আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে কাজ করি। এক হল অপারেশনাল, যারা ফিল্ডে মাদক ব্যবসায়ী মানুষ চোরাকি গ্রেপ্তার করে কোর্টে সুপর্দ করে, আর আরেকটা হল উদ্বুদ্ধ করেন, যে নিরোধ শিক্ষা মানুষকে, মানুষের মধ্যে মাদক বিরোধী প্রচার প্রচারণা পরিচালনা করা। 3 নম্বর হল যে চিকিৎসা। আমাদের সরকার জিরো টলারেন্স যে মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রতি জেলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থাকা উচিত এমন মন্তব্য করে তিনি আরো বলেন,
কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র একটা, যেটা 40 বেড ছিল এখন ওই 50 বেড, এটাকে 250 বেড করার কাজ আমাদের চলছে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা আর কি, এটা প্রয়োজন তুলনায় কম।
এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে মাদক সমস্যাকে তারা আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মাদকের অবাধ বিস্তার রোধে মাদক বিরোধী আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মাদক নিরোধ শিক্ষা ও সচেতনতা সৃষ্টি এবং ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। ঢাকা রিপোর্টিং সেন্টার সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
সংঘাতপূর্ণ এলাকায় যৌন বলাৎকার, শান্তি সমৃদ্ধি এবং নারী পুরুষের প্রতি সমান ব্যবহারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সিরিয়া এবং ইরাকে আইসিল জঙ্গিগোষ্ঠী মহিলা এবং মেয়েদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতি সংখ্যালঘু সম্প্রদায়ের বেলায় আরও ভয়াবহ। গত গ্রীষ্মে আইসিল জঙ্গিদল হাজার হাজার মহিলা এবং মেয়েদের অপহরণ করে নিয়ে যায়। 7 থেকে 8 বছর বয়সী মেয়েসহ বহু নিরাপরাধ এসব মেয়েদের উপর্যুপুরি ধর্ষণ করা হয় এবং আইসিল যোদ্ধাদের বিয়ে করতে বাধ্য করা হয় এবং অনেকেই দাসী হিসেবে বিক্রি করে দেয়া হয়। যুক্তরাষ্ট্র মানবিক এবং অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদান করে যাচ্ছে, তবে আন্তর্জাতিক সমাজকে এই সংঘাতে বিপন্ন এবং হতভাগ্য মহিলা এবং মেয়েদের রক্ষার্থে আরও অনেক অবদান রাখবার প্রয়োজন রয়েছে। দৃষ্টান্ত টেনে বলা যায়, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যৌন বলাৎকার এখন এমনি এক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে যা জীবনকে ধ্বংস, সহিংসতাতে উস্কানি এবং দীর্ঘমেয়াদী শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার সঠিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিচারকেরা স্থানীয় এলাকায় উন্মুক্ত আদালতের ব্যবস্থা করেছেন, যাতে করে সাক্ষ্যদাতারা তাদের নিজস্ব এলাকাতেই সাক্ষ্য প্রদান করতে পারবেন। এই ব্যবস্থাতে স্থানীয় এলাকাবাসী যৌন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে তা প্রত্যক্ষ করবেন এবং নিশ্চিত হবেন যে কোনো অবস্থাতেই বিচার থেকে তারা রেহাই পাবেন না। সংঘাতপূর্ণ এলাকায় যৌন বলাৎকার বিশ্বজনীন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদ শিরোনামে মহিলাদের নির্যাতিতা হিসাবে দেখানো হয়। এতে কোনো সন্দেহ নেই যে মহিলা এবং মেয়েরাই আজ লিঙ্গভিত্তিক অপরাধের শিকার। তবে এর ভিন্ন চিত্র আমরা দেখতে পাই, যেমন মহিলারাও আবার ব্যাপক পরিবর্তনের বাহক হতে পারেন। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় অসাধারণ বুদ্ধিমত্তার স্বাক্ষর রাখতে পারেন, সরকার পরিচালনায় সাফল্যের অবদানও রাখতে পারেন। সংঘাতময় এলাকায় যৌন বলাৎকার সহ লিঙ্গভিত্তিক সহিংসতা মহিলা এবং মেয়েদের সমাজে পরিপূর্ণ অবদান রাখতে বাধা সৃষ্টি করে। পুরো সমাজ ব্যবস্থায় তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়, অর্থনৈতিক, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়ে। মহিলা এবং মেয়েদের প্রতিভার পূর্ণ বিকাশের স্বার্থে স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের প্রয়োজনে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ করা অপরিহার্য।
শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। খেলার জগতে অনেক কিছু ঘটছে, ক্রিকেট, ফুটবল, টেনিস, তিনটি ক্ষেত্রেই বিভিন্ন রকম ঘটনা ঘটছে। কিছুদিন আগেই মাত্র বাংলাদেশ সিরিজ জয় করল, ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় করল এবং সেটা নিয়ে বাংলাদেশে প্রবল উৎসাহ বিরাজ করছে এখনও। তবে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার যেই ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা অসাধারণ খেলেছেন এবং শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, তিনি ঘোষণা করেছেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে এই এবারের গ্রীষ্মে তিনি অবসর গ্রহণ করতে যাচ্ছেন। 37 বছর বয়স্ক কুমার সাঙ্গাকারা, তিনি ইতোমধ্যেই ওয়ানডে ক্রিকেট এবং 2020 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু টেস্টে এখনও খেলছিলেন। কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে এই অগাস্ট মাসে ভারতের সাথে যে তিনটি টেস্টের সিরিজ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে, সেই তিনটি টেস্টের দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি অবসর গ্রহণ করতে যাচ্ছেন। তার ব্যাটিংয়ের যে পরিসংখ্যান সেটি দেখলে বোঝা যাবে যে কি মানের ব্যাটসম্যান তিনি ছিলেন। কুমার সাঙ্গাকারা একজন তারকা ব্যাটসম্যান এবং তাকে ক্রিকেট নিশ্চয়ই মিস করবে অনেক দিন ধরে, কারণ তিনি 2000 সালে প্রথম টেস্টে তার অভিষেক হয় এবং 12,305 রান করেছেন তিনি টেস্ট ক্রিকেটে। 12,305 রান, শ্রীলঙ্কার আর কোনো ব্যাটসম্যানের এত রান নেই টেস্ট ক্রিকেটে। 132টি ম্যাচ খেলেছেন, 38টি শতক হাঁকিয়েছেন, 38টি, 52টি অর্ধশতক, এবং তার যে গড়, রানের গড়, সেটি অসাধারণ, 58.31। অর্থাৎ তিনি তার পুরো টেস্ট ক্যারিয়ার জুড়ে তার যে গড় সেটি অর্ধশতকের ওপর, এটি একটি অসাধারণ পরিসংখ্যান বটে। তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিল, তিনি কাউন্টি ক্রিকেটে থাকবেন। তিনি ইংল্যান্ডের সারে দলের পক্ষে 2 বছরের মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেখানে তিনি ক্রিকেট খেলা অব্যাহত রাখবেন। কুমার সাঙ্গাকারা, তাঁর প্রতি শ্রদ্ধা। এবারে বিশ্বকাপ ফুটবল। মেয়েদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে ক্যানাডায় এবং সেখানে স্বাগতিক দেশ ইংল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে এবং ইংল্যান্ড 3 মিনিটের মধ্যে 2টি গোল করেছে। ইংল্যান্ডের অধিনায়ক জোডি টেইলর, তিনি 3 মিনিটের মধ্যে 2টি গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন এবং ফলে স্বাগতিক দেশ ক্যানাডা বিদায় নিল। এর ফলে ইংল্যান্ড সেমিফাইনালে উঠে গিয়েছে এবং সেমিফাইনালে তারা খেলবে জাপানের বিরুদ্ধে। আর গতকালকের খেলায় যুক্তরাষ্ট্র চীনকে পরাজিত করে তারাও সেমিফাইনালে উঠে গেছে এবং যুক্তরাষ্ট্র দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা গত 7টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে। 7টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী দল, তারা খেলবে জার্মানির বিরুদ্ধে আরেক সেমিফাইনালে মঙ্গলবার। এবারে উইম্বলডনের খবর দিয়ে শেষ করছি। নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামস, এই দুইজন তারকা খেলোয়াড়, সোমবার উইম্বলডন টেনিসে খেলতে যাচ্ছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন তারকা এবারের উইম্বলডন টেনিসে খেলছেন। অ্যান্ডে মারে, লরা রবসন, রজার ফেডারার, রাফায়েল নাদাল, পেত্রা কিভিটোভা, এরা সবাই কিন্তু এবারের উইম্বলডনে খেলছেন। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভিয়েনায় ইরানের পারমাণবিক অস্ত্র বিষয়ে আলোচনার সকল পক্ষই বলেছে তারা 30 জুন চূড়ান্ত সময়সীমার পরেও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। রবিবার ওই কর্মকর্তা মন্তব্য করেন যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের প্রধান আলোচকবৃন্দ এবং ভিয়েনায় আলোচনায় সংশ্লিষ্ট বিশ্ব শক্তিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন। কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র কিছু মনে করেনি যখন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ পরামর্শের লক্ষ্যে অল্প সময়ের জন্য তেহরানে ফিরে যান। রবিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকগুলো বলেছে তারা গ্রিক ব্যাংকগুলোকে জরুরি ঋণদানের পথ উন্মুক্ত রাখছে, যদিও গ্রিক গ্রাহকরা তাদের মজুদ অর্থ তোলার জন্য স্বয়ংক্রিয় টেলার মেশিনের সামনে লম্বা লাইন দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে তাদের আরও অর্থ দেওয়া হচ্ছে না, কিন্তু অ্যাথেন্সের জন্য একটা আর্থনৈতিক পথ উন্মুক্ত থাকল। এর আগে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সরকার আন্তর্জাতিক অর্থ সহায়তার প্রস্তাবের ওপর যে গণভোটের আবেদন জানিয়েছিলেন, রবিবার গ্রিক সংসদ তা অনুমোদন করে। আন্তর্জাতিক অর্থ সহায়তার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। 5 জুলাই গ্রিসের নাগরিকরা গণভোটে ভোট দেবে। মিস্টার সিপ্রিয়াস বলেন, জনগণ কোনো ভীতি বা চাপ ছাড়া গণগণকে সিদ্ধান্ত নিতে হবে। ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস রবিবার সতর্ক করে দেন যে আসন্ন গণভোটে গ্রিক ভোটাররা যদি ঋণ পরিশোধের ব্যাপারে আন্তর্জাতিক সহায়তার প্রস্তাব অনুমোদন না করেন, তাহলে গ্রিসকে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি আছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে আফগান সীমান্তের কাছে দেশের উত্তর পশ্চিমের উপজাতীয় এলাকায় বিমান হামলায় 23 জন চরমপন্থী নিহত হয়। রবিবার এক সামরিক বিবৃতিতে বলা হয়, খাইবার উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানের বিমান বাহিনী এক বিশাল অস্ত্র, সরঞ্জাম ও গোলা বারুদ রাখার স্থাপনায় হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয় যে কয়েকজন বিদেশিও নিহত হয়। তারা ওই বিদেশিদের পরিচয় বা কাদের জন্য তারা লড়ছিল তা প্রকাশ করেনি। পাকিস্তানি তালেবান এবং তাদের উপদল লস্কর-ই ইসলামের সদস্য চরমপন্থীদের শক্ত ঘাঁটি বলে খাইবার এলাকা দীর্ঘদিন ধরে পরিচিত। বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় রবিবার প্রত্যক্ষদর্শীরা বলেছে সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়। নির্বাচনের আগের দিনগুলোতে সেখানে উত্তেজনা বাড়ছে। বুরুন্ডির বিরোধী দলগুলো বলেছে প্রেসিডেন্ট যে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার প্রতিবাদে তারা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিরোধী গ্রুপগুলো বলছে তারা সোমবারের সংসদীয় নির্বাচন এবং 15 জুলাই প্রেসিডেন্ট বয়কট নির্বাচন বয়কট করবে। তারা বলেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। শনিবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপের উপকণ্ঠে এক ওয়াটার পার্কে অগ্নিকাণ্ডে 500 মানুষ আহত হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে সর্বমোট 194 জন গুরুতরভাবে আহত হয়, কিন্তু এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারা বলেছে স্থানীয় 43 হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।
আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জোগিল। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.